إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَى نُوحٍ وَالنَّبِيِّينَ مِن بَعْدِهِ ۚ وَأَوْحَيْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَعِيسَىٰ وَأَيُّوبَ وَيُونُسَ وَهَارُونَ وَسُلَيْمَانَ ۚ وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِن قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ ۚ وَكَلَّمَ اللَّهُ مُوسَىٰ تَكْلِيمًا رُسُلًا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ ۚ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا
রেইনড্রপস পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন। এই লেকচার সিরিজটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস, তাদের ত্যাগ, ধৈর্য, আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ।
আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আদ জাতির কাহিনী, এটা এমন একটি জাতির কাহিনী যাদেরকে আল্লাহ দুনিয়াতে শক্তি দিয়েছিলেন। এটা এমন একটি জাতির কাহিনী যাদেরকে আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছিলেন। দৈহিকভাবে তারা ছিল বলিষ্ঠ, সুঠাম আর দীর্ঘদেহী। জাতিগতভাবে তারা ছিল ধনী, সমৃদ্ধ, সম্পদশালী। কিন্তু মানসিকতায় তারা ছিল একটি অত্যাচারী, জালিম জাতি। শুধু তাই নয়, তারা ছিল মুশরিক, যারা কওমে নূহের পর প্রথম জাতি হিসাবে দুনিয়ার বুকে শিরকের প্রচলন ঘটিয়েছিল। তাদের বলিষ্ঠ শারীরিক গঠন, শক্তি আর সম্পদের প্রাচুর্যের কারণে তারা হয়ে উঠেছিল মারাত্মক অহংকারী এবং অদ্ভুত। তারা এতটাই অহংকারী এবং বেপরোয়া হয়ে উঠেছিল, যখন তাদের নবী তাদেরকে আল্লাহর আজাবের ব্যাপারে সতর্ক করলেন, তারা বলল, ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়াহ, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? তাদের এই অহংকারে ফেটে পড়া উক্তির জবাব দিয়েছেন স্বয়ং আল্লাহ। স্বয়ং আল্লাহ তাদের এই কথার জবাব দিয়ে বলছেন,
আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়াহ,
তারা কি দেখে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের থেকে বেশি ক্ষমতাধর, বেশি শক্তিশালী? তাদের দুনিয়াবী শক্তি আর বস্তুগত প্রাচুর্যের কারণে তারা আল্লাহর আজাবকে চ্যালেঞ্জ করেছিল। মান আশাদ্দু মিন্না কুওয়াহ, চূড়ান্ত আজাবে তাদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি বছর তাদেরকে সময় দিয়েছিলেন সংশোধিত হওয়ার জন্য। বড় আজাবের আগে ছোট আজাব দিয়েছিলেন তাদেরকে সংশোধিত হওয়ার জন্য। খরা এবং অনাবৃষ্টিতে তাদের শস্যক্ষেত্র, ফল ফসল শুকিয়ে গেল। কঠিন সময় চলে আসলো, কিন্তু এর পরও তারা নিজেদেরকে সংশোধিত করল না। সব শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চ্যালেঞ্জকে গ্রহণ করলেন। সেই কথার জবাব হিসেবে যখন তারা তাদের নবী হুদ আলাইহিস সালামকে বলেছিল,
ফাতিনা বিমা তাঈদুনা ইন কুনতা মিনাস সাদিকিন,
তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে বিষয়ের ওয়াদা দাও সেটা নিয়ে আসো দেখি। কিভাবে তাদেরকে ধ্বংস করা হয়েছিল? এমন ভাবে তাদেরকে ধ্বংস করা হয়েছিল যেমন ভাবে দুনিয়ার আর কোন জাতিকে ধ্বংস করা হয়নি। ফেরাউন ধ্বংস হয়েছে, কিন্তু তাদের পিরামিডগুলো এখনো টিকে আছে। গ্রিক সভ্যতা ধ্বংস হয়েছে, কিন্তু এখনো তাদের জনবসতি সভ্যতার কিছুটা অবশিষ্ট এখনো টিকে আছে। পারস্য সভ্যতা, সিন্ধু সভ্যতা, সবারই অন্তত কিছু না হলেও জনবসতির সন্ধানটুকু পাওয়া যায়। কিন্তু আদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে ধ্বংস করে দিলেন যে পরবর্তী লোকেদের এ কথা জানারই সুযোগ থাকলো না তারা ঠিক কোন অঞ্চলে বসবাস করত। অথচ তারা ছিল এমন এক জাতি যাদের সমতুল্য দুনিয়ার বুকে এর আগে কাউকে সৃষ্টি করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের সমতুল্য কোন ভূমিতে আর কেউ ছিল না। সবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কুরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন তারা আল আহকাফ অঞ্চলে বসবাস করত। শুধুমাত্র তখনই এই ব্যাপারে নিশ্চিত হওয়া গেল, হ্যাঁ, এটাই হচ্ছে সেই অভিশপ্ত আদ জাতির জনবসতি, বর্তমানেও যা একটি জনবিরল মরুভূমি এলাকা। আল আহকাফ এই শব্দের অর্থই হচ্ছে বালুকাময় উচ্চ উপত্যকা। আদ জাতি তারা বসবাস করত বর্তমান ইয়েমেনের হাজরাল মাউত নামক অঞ্চলে। তাদের প্রতি প্রেরিত আজাবের বিস্তারিত বর্ণনায় যাওয়ার আগে আমরা জেনে নিব পেছনের ঘটনা কী ছিল, কোন পরিস্থিতি, কোন ঘটনা প্রবাহের কারণে আল্লাহ তাদেরকে আজাবে এমনভাবে গ্রাস করলেন যে তাদের জনবসতির কিছুই অবশিষ্ট রইল না। আসুন শুরু করা যাক ইনশা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ আলাইসাল্লামকে আদ জাতির নিকট প্রেরণ করলেন। হুদ আলাইসাল্লাম তিনিও আদ জাতিরই একজন ব্যক্তি ছিলেন। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দিয়ে সম্মানিত করলেন এবং তার জাতিকে সতর্ক করার মিশন, সাবধান করার মিশন এবং সঠিক পথে ফিরিয়ে আনার মিশন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাদের কাছে পাঠালেন। কেমন ছিল সেই আদ জাতির মানুষেরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আদ জাতির মানুষদের বর্ণনা দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে বর্ণনা দিয়েছেন সেটা সত্যি বিস্ময়কর। ব্যক্তিগত দিক থেকে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া
তাআলা বলেন,
এবং তোমাদেরকে সৃষ্টিতে অন্য জাতির চেয়ে দৈহিক গঠন এবং শক্তিতে সমৃদ্ধ করেছেন। সুতরাং ইন্ডিভিজুয়ালি দৈহিকভাবে তারা ছিল বিশাল দেহী, লম্বা, শক্তিশালী, সুঠাম, বলিষ্ঠ, অর্থাৎ শারীরিকভাবে তারা অন্য যে কোনো জাতির লোকেদের চেয়ে ছিল শক্তিশালী। তাদের দৈহিক বর্ণনা দেওয়ার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে তাদের সমষ্টিগত বর্ণনাটি উল্লেখ করেছেন। সামাজিক, জাতিগত এবং সভ্যতাগত দিক থেকে তারা কেমন ছিল, তাদের কাছে পাঠানো হয়েছিল হুদ আলাইহিসসালামকে। হুদ আলাইহিসসালাম তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নিয়ামতগুলোর কথা উল্লেখ করে তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাদেরকে আহ্বান করছিলেন। হুদ আলাইহিসসালাম তিনি বলেন, অত্তাকুল্লাযী আমাদ্দাকুম বিমা তাআলামুন, ভয় করো তাকে যিনি তোমাদেরকে সেই সব বস্তু দিয়েছেন যা তোমরা জানো। আমাদ্দাকুম বি আনআম ওয়া বানিন, তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু, আনআম এবং পুত্র সন্তান। ওয়া জান্নাতিউ ওয়া উয়ুন, এবং জান্নাত ও ঝর্ণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছিলেন, চারটি নিয়ামতের কথা আমরা উল্লেখ করেছি, সেগুলো যদি আমরা বর্তমান সময়ের প্রেক্ষাপটে মিলিয়ে দেখি তাহলে দেখতে পাবো বর্তমান সময়ের প্রেক্ষাপটে চতুষ্পদ জন্তু হচ্ছে লাইভ স্টক বা প্রাণীজ সম্পদ, প্রাণী সম্পদ। সুতরাং প্রাণী সম্পদের দিক থেকে তারা ছিল সম্পদশালী, তাদের কাছে সেটা ছিল পর্যাপ্ত পরিমাণে। এবং পুত্র সন্তান, বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা হচ্ছে মানব সম্পদ। এবং উদ্যান, যেটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে হচ্ছে কৃষিযোগ্য ভূমি। এবং ঝর্ণা, উয়ুন, অর্থাৎ পানি সরবরাহ এবং সংরক্ষণের ব্যবস্থা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধারে তাদেরকে দিয়েছিলেন প্রাণীজ সম্পদ, মানব সম্পদ, দিয়েছিলেন কৃষিক্ষেত্র এবং পানি সরবরাহ ও সংরক্ষণের ব্যবস্থা। এটা হচ্ছে তাদের কালেকটিভ বা সামষ্টিক বর্ণনা। এই সব কিছু মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলছেন,
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিছলুহা ফিল বিলাদ।
আদ ইরামাজাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিছলুহা ফিল বিলাদ। আদ যারা অধিবাসী ছিল, ইরাম গোত্রের যারা অধিবাসী ছিল, উঁচু স্তম্ভ বা খুঁটি বিশিষ্ট প্রাসাদের যার সমতুল্য বা কাছাকাছি করে কোনো ভূমিতে কাদেরকেও সৃষ্টি করা হয়নি। তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া এই সমস্ত নিয়ামতের মাধ্যমে তারা এমন একটি সমাজ, সোসাইটি এবং সভ্যতা বা জাতিকে গড়ে তুলতে সক্ষম হয়েছিল যেটা ছিল সেই সময়ে অন্য যে কোনো জাতির জন্য অনতিক্রমণীয়, আনপ্যারালাল। তাদের মতো আর কাউকেই সৃষ্টি করা হয়নি, তাদের মতো আর কেউই ছিল না। কিন্তু তাদের সমস্যাটা কী ছিল? এতগুলো নিয়ামত ভোগ করার পর তাদের অ্যাটিটিউড বা মানসিকতা কেমন ছিল? তারা কি বিনয়ী ছিল নাকি তারা অহংকারী ছিল? তারা কি আল্লাহর শুকরিয়া আদায় করছিল নাকি আল্লাহর সাথে কাউকে শরিক করে নিয়েছিল? প্রথম সমস্যা, নূহ আলাইহিসসালামের জাতি কুফফারদেরকে ধ্বংস করে দেওয়ার পর নতুন করে পৃথিবীতে শিরকের বিস্তার ঘটেছিল এই আদ জাতির মাধ্যমে। তারাই সর্বপ্রথম কওমে নূহের পর শিরকের প্রচলন ঘটিয়েছিল। সুতরাং তারা মুশরিক ছিল, মূর্তি পূজা করত। এবং ইবন কাসির রহমাউল্লাহ তিনি উল্লেখ করেছেন তাদের মূর্তি ছিল তিনটি, সাদ্দা, সামুদা এবং হাররা। সুতরাং এটা ছিল তাদের প্রথম সমস্যা, এক নম্বর সমস্যা। দ্বিতীয় সমস্যা, তারা প্রচুর পরিমাণে সম্পদ অপচয় করত। এবং এই সম্পদকে ব্যয় করত অনর্থক গর্ব এবং অহংকারমূলক কর্মকাণ্ডের পেছনে। সুতরাং তারা ছিল একটি অহংকারী জাতি, সম্পদ অপচয়কারী জাতি। তৃতীয় সমস্যা, তারা ছিল একটি অত্যাচারী জালিম সম্প্রদায় যারা দুনিয়াবী শক্তির কারণে অন্যান্য জাতিগুলোর উপর অত্যাচার চালাত। এবং এই কথাগুলোই তাদের নবী হুদ আলাইহিস সালাম তাদেরকে বলছিলেন। তিনি বলেন, তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে অযথা নিদর্শন নির্মাণ করছো এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছো যেন তোমরা চিরকাল বসবাস করবে? যখন তোমরা আঘাত হানো তখন জালেম এবং নিষ্ঠুরের মতো আঘাত হেনে থাকো। অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সম্পদ, সময় এবং অবসর এগুলো আমার এবং আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। এগুলো উপকারী এবং বরকতময় হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে দান করেন, কিন্তু শেষ পর্যন্ত এটা উপকারী নাও হতে পারে। যদি এগুলোকে আমরা সঠিক কাজে ব্যয় করি তাহলে কেবলমাত্র শেষ পর্যন্ত এই সম্পদ, সময় এবং অবসর আমার এবং আপনার জন্য উপকারী থাকবে। কিন্তু যদি গুনাহের কাজে এই সম্পদ, সময় এবং অবসর কিংবা দৈহিক শক্তিকে আমরা ব্যয় করি তাহলে এগুলো যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উপকারী হিসেবে দান করেছিলেন, কিন্তু আমাদের নিজেদের ভূমিকার কারণে এগুলো হয়ে যাবে শাস্তি এবং আযাবের কারণ, ক্ষতি আর ধ্বংসের কারণ। ঠিক যেমনটা ঘটেছিল আদ জাতির ক্ষেত্রে, তাদের দৈহিক শক্তি তারা ব্যয় করত প্রতিবেশী সম্প্রদায়ের উপর জুলুম অত্যাচারের পেছনে, আর অর্থনৈতিক শক্তিকে তারা ব্যয় করত নিজেদের সচ্ছলতার প্রদর্শনীর পেছনে, অপচয়, গর্ব এবং অহংকারমূলক কর্মকাণ্ডের পেছনে। সুতরাং আদ জাতি সম্পদ পেয়ে ও সম্পদের উপকার লাভ করতে পারল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বর্ণনা করেন যে তারা এতটা ধনী এবং সম্পদশালী হয়ে উঠেছিল যে তারা তাদের সম্পদ অপচয় করতে শুরু করলো, ইসরাফ। আদ জাতি তাদের সম্পদের আধিক্যের কারণে, প্রাচুর্য এবং সচ্ছলতার কারণে শয়তানের সেই ফাঁদে আটকা পড়ে যায় যেই ফাঁদে যুগে যুগে সম্পদশালী জাতিসমূহ আটকা পড়েছে। তাদের মৌলিক চাহিদা পূরণ যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি চাহিদা পূরণের কোনো তাগাদা ছিল না। এই চাহিদাগুলো পূরণ হয়ে যাওয়ার পর তাদের অতিরিক্ত সম্পদ তারা লোক দেখানোর কাজে গর্ব এবং অহংকারমূলক কর্মকাণ্ডের পেছনে ব্যয় করতে শুরু করে। যখন কোনো একজন ব্যক্তির কাছে অতিরিক্ত সম্পদ চলে আসে এবং যদি ভালো কাজের পেছনে ব্যয় করার মতো ঈমান না থাকে তখন সেই সম্পদকে ব্যয় করা হয় মন্দ কাজে। সুতরাং ঈমান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। ঈমান থাকার পর আপনার হাতে সম্পদ আসলে তখন আপনি সেই সম্পদকে কল্যাণমূলক কাজে ব্যয় করবেন, আর যদি আপনার ঈমান না থাকে তখন এই অতিরিক্ত সম্পদ আপনার জন্য একটি বিপর্যয় সৃষ্টি করবে। সেই গঠনমূলক কাজে সম্পদকে ব্যয় না করে আপনি সম্পদকে ব্যয় করবেন ধ্বংসাত্মক কাজে, মারণাস্ত্র তৈরিতে, যেমনটা আমরা বর্তমান পৃথিবীতে দেখতে পাই। পশ্চিম ইউরোপ এবং আমেরিকা তাদের সম্পদকে ব্যয় করছে যতটা না কল্যাণমূলক কাজের পেছনে তার থেকে অনেক বেশি নিজেদের ক্ষমতা, গর্ব এবং অহংকারকে ধরে রাখার পেছনে। আদ জাতির লোকেদের এই অতিরিক্ত সম্পদ ছিল এবং তারা সেই সম্পদ দিয়ে পাহাড়ের উপর, পর্বতের উপর স্মৃতিস্তম্ভ, প্রাসাদ নির্মাণ করতে শুরু করলো। তারা এই প্রাসাদগুলো পাহাড়ের উপর নির্মাণ করত কিন্তু তারা বসবাস করত লোকালয়ে। সুতরাং এই প্রাসাদগুলো তারা বসবাসের জন্য নির্মাণ করত না, এই প্রাসাদগুলো নির্মাণের কোনো প্রয়োজনই তাদের ছিল না, শুধুমাত্র গর্ব এবং অহংকারের জন্য এই সমস্ত প্রাসাদকে তারা নির্মাণ করত। ঠিক যেমনটা আমরা দেখে থাকি আমাদের দেশ একটি দরিদ্র দেশ হওয়া সত্ত্বেও বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আতশবাজি এবং আলোকসজ্জার পেছনে কত বিপুল পরিমাণ অর্থকে অপচয় করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
আতাবিনুন বিকুল্লি রিআইন আয়াতান তা'বাসুন।
আতাবুনুন বিকুল্লি রিইন আয়াতান তা'বাসুন। তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে অযথা স্তম্ভ নির্মাণ করছো? তা'বাসুন, আবাস বা আবাস মানে হচ্ছে অপচয় করা। সুতরাং আদ জাতির এত অধিক পরিমাণ সম্পদ ছিল, এত বেশি পরিমাণ খরচ করার মতো অর্থ ছিল যেটা দিয়ে তারা পাহাড়ের উপর প্রাসাদ নির্মাণ করতে শুরু করে, অথচ এই পাহাড়ের উপর এই প্রাসাদগুলো তারা সেখানে বসবাস করার জন্য নির্মাণ করত না। অপরদিকে তারা যেখানে বসবাস করত নিজেদের থাকার জন্য যে ভূমিগুলো, নিজেদের থাকার জন্য যে ভবনগুলো তারা নির্মাণ করত সেগুলো এতটা শক্তিশালী এবং মজবুতভাবে নির্মাণ করত যেন তারা সেখানে চিরদিন বসবাস করবে। এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছো যেন তোমরা চিরকাল বসবাস করবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি তাদের শক্তি, সম্পদ আর প্রাচুর্যের একটা বাস্তব মডেল বা প্রদর্শনী ছিল তাদের এই বস্তুগত সভ্যতা বা তাদের নির্মাণ শৈলী, অর্থাৎ তাদের উঁচু উঁচু প্রাসাদ এবং স্মৃতিস্তম্ভ নিদর্শনগুলো। এ কারণেই পরবর্তীতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজাব আসলো, যেটা নিয়ে তাদের গর্ব এবং অহংকার ছিল, তাদের তথাকথিত সেই সভ্যতা এবং তাদের সেই জনবসতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে ধ্বংস করে দিলেন যেন কোনোদিন কেউ এই অঞ্চলে বসবাসই করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে ধ্বংস করেন তখন এমনভাবে ধ্বংস করলেন যে তাদের কোনো কিছুই অবশিষ্ট ছিল না। তারা যা নির্মাণ করেছিল, যা নিয়ে তাদের গর্ব এবং অহংকার ছিল, তার কিছুই অবশিষ্ট ছিল না, সব ধ্বংস হয়ে গিয়েছিল। তাদেরকে আজাবে পাকড়াও করার আরেকটি কারণ আমরা উল্লেখ করেছি, তারা ছিল অত্যাচারী এবং জালিম জাতি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তোমরা আঘাত হানো তখন জালেম এবং নিষ্ঠুরের মতো আঘাত হেনে থাকো। সুতরাং আদ জাতি একই সাথে ছিল একটি ক্ষমতাশালী এবং জালিম অত্যাচারী সম্প্রদায়। এই অত্যাচারী জালিম সম্প্রদায়ের নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলেন।
ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বাল ইয়া ক্বাওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদেরই ভাই হুদকে। হুদ আলাইহিস সালামকে তাদের ভাই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, কারণ হচ্ছে তিনি ছিলেন তাদেরই মধ্য হতে একজন ব্যক্তি। তার বাণী কি ছিল, কি বার্তা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ আলাইহিস সালামকে তাদের নিকট পাঠিয়েছিলেন? একই মেসেজ, একই বাণী, একই বার্তা যেটা ছিল সাইয়িদিনা নূহ আলাইহিস সালামের। তিনি বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। খুবই সংক্ষিপ্ত কিন্তু ব্যাপক অর্থবোধক তাওহীদের বার্তা। সূরা হুদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বাল ইয়া ক্বাওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন আনতুম ইল্লা মুফতারুন।
আর আদ জাতির নিকট আমি তাদের ভাই হুদকে প্রেরণ করেছি। তিনি বলেন, হে আমার জাতি, আল্লাহর বন্দেগী করো, তিনি ভিন্ন তোমাদের কোনো মাবুদ নেই। ইন আনতুম ইল্লা মুফতারুন, তোমরা তো কেবল মিথ্যা রচনাকারী। হুদ আলাইহিস সালাম তাদেরকে বলছেন, তোমাদের এই উপাস্য সমূহ, তোমাদের এই আলেহা সমূহ যাদেরকে তোমরা পূজা করছো আল্লাহর সাথে যুক্ত করে, এগুলো সবগুলো হচ্ছে মিথ্যা উপাস্য, তোমাদের নিজেদের আবিষ্কার। সুতরাং লক্ষ্য করুন, আম্বিয়াগণ কতটা স্পষ্টভাষী, স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন। তারা কোনো ধরনের ভানভনিতা করতেন না, সরাসরি কথা বলতেন এবং যেখানে সমস্যা, যা নিয়ে সমস্যা, সেটা নিয়েই তারা কথা বলতেন। সাইড ইস্যু নিয়ে অযথা তারা সময় নষ্ট করতেন না। এবং এটা দাওয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয়, স্পষ্টভাবে হকের বাণী সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া। কেননা সত্যের বাণী পৌঁছে দেওয়া, এটা একটি আমানা, একটি ট্রাস্ট বা বিশ্বস্ততা, দিনের তাবলিগের আমানা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর এই বিশ্বস্ততা অর্পণ করেছেন এবং তাদেরকে এই হক প্রচারের দায়িত্ব দিয়েই বিভিন্ন জাতিদের কাছে প্রেরণ করেছেন। এ কারণেই হুদ আলাইহিস সালাম তাদেরকে বলছিলেন,
উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমীন।
আমি তোমাদেরকে আমার রবের রিসালাত পৌঁছে দেই এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, বিশ্বস্ত। তাওহীদের বাণী পৌঁছে দেওয়ার পর হুদ আলাইহিস সালাম তাদেরকে ইস্তেগফার করার জন্য উৎসাহিত করতে লাগলেন। সুতরাং তাওহীদ, তাওহীদের তাবলীগ এবং পরবর্তীতে ইস্তেগফারের দিকে উৎসাহিত করা, এটা ছিল নবীদের কাজের একটি পদ্ধতি বা ফর্মুলা। হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তারা মিথ্যা বলছে এবং আরও বললেন, হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে, তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো, অতঃপর তারই দিকে তওবা করো, তারই দিকে ফিরে এসো, তারই দিকে মনোনিবেশ করো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সাইয়িদিনা নূহ আলাইহিস সালাম সম্পর্কে এবং তিনিও তার কওমকে একইভাবে, একই পদ্ধতিতে প্রথমে তাওহীদের কথা উপস্থাপন করার পর তওবা, ইস্তেগফারের দিকে উৎসাহিত করছিলেন। তিনিও তার জাতিকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বলেছিলেন এবং আমরা আরও আলোচনা করেছিলাম যে ইস্তেগফারের পর তওবা করে আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিনিময়ে কী কী বিষয় দান করবেন সেই সম্পর্কে। একইভাবে এখানে হুদ আলাইহিস সালাম তিনিও অতিরিক্ত নিয়ামতগুলো সম্পর্কে তার জাতিকে জানিয়ে দিচ্ছেন, যদি তারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অতিরিক্ত কী কী বিষয় দান করবেন। হুদ আলাইহিস সালাম বলেন,
ওয়ায়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারান ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়ালা তাতাওয়াল্লু মুজরিমিন।
আর হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই দিকে মনোনিবেশ করো। তিনি আসমান থেকে তোমাদের উপর মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তিকে আরও বৃদ্ধি করে দেবেন। তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। হুদ আলাইহিস সালাম বলছেন, তিনি আসমান থেকে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর আসমান থেকে মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন। এখানে বৃষ্টি প্রেরণের কথা কেন আসলো? কারণ যখন হুদ আলাইহিস সালাম এবং হুদ আলাইহিস সালামের দাওয়াতকে তারা অস্বীকার করছিল, পরবর্তীতে চূড়ান্তভাবে বড় আজাব দিয়ে ধ্বংস করে দেওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতিকে ছোট আজাব দিচ্ছিলেন যেন তারা ফিরে আসে। তাদের উপর অনাবৃষ্টি এবং খরা চলছিল। হুদ আলাইহিস সালাম এ কারণে তাদেরকে বলছেন, যদি তারা তওবা করে, যদি তারা আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে তাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন, এই অনাবৃষ্টির সমস্যা কেটে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শক্তিকে আরও বৃদ্ধি করে দিবেন। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, যদি কেউ নিজেদের দুর্বল অবস্থা নিয়ে আক্ষেপ করে থাকে, কোনো জাতি যদি আক্ষেপ করে নিজেদের দুর্বল অবস্থা নিয়ে তাদের, তাহলে উচিত হবে তওবা করে দিনের দিকে ফিরে আসা এবং সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শক্তিকে বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু আদ জাতি হুদ আলাইহিস সালামের এই আহ্বানের কি জবাব দিয়েছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, কাযযাবাত আদুল মুরসালিন, আদ সম্প্রদায় পয়গম্বরদেরকে মিথ্যাবাদী বলেছে। আদ সম্প্রদায় মুরসালিন বা রাসুলদেরকে অর্থাৎ পয়গম্বরদেরকে মিথ্যাবাদী বলেছে। কিন্তু তাদের কাছে কতজন রাসুল প্রেরণ করা হয়েছিল? মাত্র একজন, হুদ আলাইহিস সালাম। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, আদ সম্প্রদায় মুরসালিনদেরকে বা রাসুলদেরকে মিথ্যাবাদী বলছে। বহু বচন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন, অথচ তাদের কাছে রাসুল প্রেরণ করা হয়েছিল মাত্র একজন। এর কারণ হচ্ছে, যদি আপনি একজন রাসুলকে অস্বীকার করেন, এর অর্থ আপনি প্রকারান্তরে সকল রাসুলদেরকে অস্বীকার করছেন। কেননা সকল রাসুলের বাণী ছিল একই বাণী। সুতরাং হুদ আলাইহিস সালামের বাণীকে অস্বীকার করার অর্থ হচ্ছে সকল রাসুলদেরকে অস্বীকার করা। যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস না করেন, তাহলে মুসা বা ঈসা বা অন্য কোনো নবীর উপর বিশ্বাস, এটা আপনার কোনো কাজে আসবে না। যদি আপনি কেবলমাত্র একজন রাসুলের উপর অবিশ্বাস করেন, এটা সকল রাসুলকে অবিশ্বাস করা সামিল, অস্বীকার করা সামিল। বর্তমানে যদি কেউ বলে, আমি মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করি এবং তাকে অনুসরণ করি, আমি ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করি এবং তাকে অনুসরণ করি, এবং আমি আরও বিশ্বাস করি আল্লাহই হচ্ছেন একমাত্র ইলাহ, তার সাথে কোনো শরিক নেই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি অবিশ্বাস করি, তার রিসালাতকে আমি সন্দেহ করি, তাহলে তার এই দাবি কখনোই গ্রহণযোগ্য নয়, সে কখনোই ইসলামের ভেতর গণ্য হবে না। এর অর্থ, আপনাকে সমস্ত আম্বিয়াদেরকে অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকের উপর বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে, তাদের মধ্যে কোনো তারতম্য করা যাবে না। যে কারণেই আমরা বলে থাকি, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুল, আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। এ কারণেই একজন রাসুলকে অস্বীকার করার অর্থ হচ্ছে প্রকারান্তরে সমস্ত রাসুলদেরকে অস্বীকার করা। সুতরাং যদিও আদ জাতি শুধুমাত্র হুদ আলাইহিস সালামকে অস্বীকার করেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন আদ সম্প্রদায় পয়গম্বরদেরকে মুরসালিনদেরকে মিথ্যাবাদী বলেছে। রাসুলদেরকে মিথ্যাবাদী বলা এবং নিজেদের ভুলকে সত্য বলা নিঃসন্দেহে অনেক বড় একটি অভিযোগ ছিল। কিন্তু কারা ছিল এই মিথ্যা প্রতিপন্নকারী? সমাজের কোন শ্রেণীর মানুষেরা? গত পর্বে নূহ আলাইহিস সালামের দাওয়া আলোচনা করার সময় আমরা উল্লেখ করেছিলাম, সমাজের দুর্বল শ্রেণীর মানুষেরা, নিপীড়িত মজলুম মানুষেরা সবার প্রথমে নূহ আলাইহিস সালামের আহ্বানে সাড়া দিয়েছিল এবং সবল শক্তিশালীরা তারা বিরোধিতা করেছিল। সেম ঘটনা আমরা এখানেও ঘটতে দেখতে পাই। সমাজের ধনী নেতা সর্দার শ্রেণী, কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে আল মালা হিসেবে চিহ্নিত করেছেন, তারা হুদ আলাইহিস সালামের ক্ষেত্রেও বিরোধিতা করতে শুরু করলো এবং প্রত্যেক যুগেই সমস্ত নবী রাসূলদের ক্ষেত্রেই এই আল মালা শ্রেণী তারা বিরোধিতা করেছে। আল মালা কারা? আল মালা হচ্ছে তারা যারা সমাজের নেতা বা সর্দার শ্রেণী। যখন কোনো একটি জাহেল সমাজে এই ধরনের লোকেরা নেতৃত্ব লাভ করে, সর্দারের আসন লাভ করে, তখন জাহেলিয়াতের কারণে স্বাভাবিকভাবেই তারা অপরাপর মানুষদের উপর নিজেদের কর্তৃত্ব স্থাপন করে। নেতৃত্বের কারণে তারা নানা রকম সুবিধা ভোগ করে। স্বাভাবিকভাবেই তারা কখনোই চায় না তাদের এই নেতৃত্ব চলে যাক, কখনোই চায় না তারা যে মিথ্যা আর ভ্রান্তির জালের বিস্তার ঘটিয়ে দিয়ে সমাজের বাকি মানুষদেরকে নিজেদের গোলাম বানিয়ে রেখেছে, সেই পরিস্থিতি পাল্টে যাক। কাজেই এই ধরনের একটি জাহেল পরিবেশে যখন নবীরা নবুয়াতের মিশন শুরু করেন, তখন এই আল মালা শ্রেণী মানুষরূপী শয়তানেরা তাদের শয়তানি মিশনকে শুরু করে। এবং সেটা কি? সেটা হচ্ছে হকের দাওয়াত যেন মানুষ গ্রহণ করতে না পারে সেজন্য নানা রকম সংশয় সন্দেহ আর অপবাদের প্রচার করে দেওয়া। সুতরাং এবারে আমরা সেই আদর্শগত মনস্তাত্ত্বিক যুদ্ধের দিকে যাচ্ছি যেটা সংঘটিত হয়েছিল হুদ আলাইসাল্লাম এবং তার সময়ের আল মালাদের মধ্যে। একদিকে হুদ আলাইসাল্লাম, অপরদিকে রয়েছে আল মালা উমিন কাউমি আল্লাজিনা কাফারু, এবং অপরদিকে রয়েছে আল মালা উমিন কাউমি আল্লাজিনা কাফারু, সম্প্রদায়ের প্রধানেরা যারা কাফের ছিল। তাদের অভিযোগগুলো কি ছিল, কিসের উপর ভিত্তি করে তারা হুদ আলাইসাল্লামকে মিথ্যাবাদী বলছিল? এক নম্বর, তারা বলছিল যদি রবের পক্ষ থেকে রিসালাত পৌঁছে দিতেই হয় তাহলে রব কেন মানুষকে রাসুল করে পাঠালেন, ফেরেশতাকে কেন রাসুল করে পাঠালেন না? লক্ষ্য করুন, এই অভিযোগটি হুদ আলাইসাল্লাম যেই বার্তা নিয়ে তাদের কাছে এসেছিলেন সেই বার্তার বিরুদ্ধে যায় না। হুদ আলাইসাল্লাম তাদেরকে বলছিলেন ইয়া কাউমি ওবুদুল্লাহা, ইয়া কাউমি ওবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গাইরুহ। এই বার্তার বিরুদ্ধে তারা কোনো অভিযোগ উপস্থাপন করেনি, বরং তারা মাধ্যম বা মেথড নিয়ে সন্দেহ সৃষ্টির অপপ্রচেষ্টা চালাচ্ছিল। সুতরাং কোনো উপায়েই তারা তাওহিদকে সন্দেহযুক্ত করতে পারছিল না। আল মালা সুশীল সমাজ, তারা সমাজের আম জনতা বা সাধারণ মানুষদেরকে বলছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন,
ওয়া ক্বালাল মালাউ মিন ক্বাউমিহি আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিলিকাইল আখিরাতি ওয়া আতরাফনাহুম وَأَتْرَفْنَاهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا مَا هَذَا إِلَّا بَشَرٌ مِثْلُكُمْ مَا هَذَا إِلَّا بَشَرٌ مِثْلُكُمْ يَأْكُلُ مِمَّا تَأْكُلُونَ مِنْهُ وَيَشْرَبُ مِمَّا تَشْرَبُونَ
তার সম্প্রদায়ের প্রধানেরা যারা কাফের ছিল, পরকালের সাক্ষাৎকে যারা মিথ্যা বলতো এবং যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম, ও আত্রাফনা হুম ফিল হায়াতির দুনিয়া, যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম, তারা বলল এ তো আমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছু নয়, তোমরা যা খাও সেও তাই খায় এবং তোমরা যা পান করো সেও তাই পান করে। সুতরাং আল মালা শ্রেণী তারা সমাজের সাধারণ মানুষদেরকে বলল কিভাবে তোমরা এমন একজন ব্যক্তিকে অনুসরণ করবে যখন সে তোমাদেরই মতো একজন মানুষ, সে তো তোমাদেরই মতো পান করে আহার করে। সুতরাং আম জনতার অবস্থা নিয়ে আল মালাদেরকে বেশ পেরেশান দেখা যাচ্ছে। তারা বলল
ওয়ালাইন আতাতুম বাশারান মিসলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন,
যদি তোমরা তোমাদেরই মতো একজন মানুষের আনুগত্য করো তবে তোমরা নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে। হুদ আলাইহিস সালাম তাদের এই বক্তব্যের কি জবাব দিয়েছিলেন? হুদ আলাইহিস সালাম বললেন
আওয়াজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিয়ুনযিরাকুম ওয়ালিতাত্তাকু ওয়ালাআল্লাকুম তুরহামুন,
তোমরা কি বিস্মিত হচ্ছ, অবাক হচ্ছ, আশ্চর্য হচ্ছ যে তোমাদের রবের কাছ থেকে তোমাদেরই মধ্য থেকে একজনের মাধ্যমে তোমাদেরকে সতর্ক করার জন্য উপদেশ বানিয়ে এসেছে? অর্থাৎ এটা মোটেই আশ্চর্যজনক কিছু নয়, বরং এটাই হচ্ছে স্বাভাবিক। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবচেয়ে ভালো জানেন রিসালাতের দায়িত্বের জন্য কে সবচেয়ে বেশি উপযুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন তিনি কাকে রিসালাতের দায়িত্ব দেবেন। যেমন অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ওয়ামা মানান নাস আন ইউমিনু ইজ জাআহুমুল হুদা ইল্লা আন কানু আবআসাল্লাহু বাশারার রাসূলা قُل لَّوْ كَانَ فِي الْأَرْضِ مَلَائِكَةٌ يَمْشُونَ مُطْمَئِنِّينَ لَنَزَّلْنَا عَلَيْهِم مِّنَ السَّمَاءِ مَلَكًا رَّسُولًا
যখন তাদের কাছে আসে হেদায়েত পথ নির্দেশ, তখন লোকেদের ঈমান আনা থেকে বিরত রাখে তাদের এই উক্তি। তারা বলে আল্লাহ কি মানুষকে রাসূল করে পাঠিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বলো ফেরেশতাগণ যদি নিশ্চিন্ত হয়ে দুনিয়াতে বিচরণ করত তবে আমি আসমান থেকে ফেরেশতাই তাদের নিকট রাসুল করে পাঠাতাম। ইবন কাসির রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়টি ব্যাখ্যা করে বলছেন ফেরেশতারা যদি রিসালাতের কাজ চালাত, ফেরেশতারা হচ্ছে একটি ভিন্ন সৃষ্টি, একটি ভিন্ন প্রজাতি, মানুষ আরেকটি ভিন্ন সৃষ্টি, আরেকটি ভিন্ন প্রজাতি। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ফেরেস্তারা যদি রিসালাতের কাজ চালাতো তবে আমরা না তাদের সাথে উঠা বসা করতে পারতাম, না ভালোভাবে তাদের কথাকে বুঝতে পারতাম। অপরদিকে মানবীয় রাসুল আমাদেরই শ্রেণীভুক্ত, এ কারণে আমরা তাদের সাথে মেলামেশা করতে পারি, তাদের আচার আচরণ দেখতে পারি এবং তাদের সাথে মিলেমিশে নিজেদের ভাষায় শিক্ষা গ্রহণ করতে পারি এবং তাদের আমল দেখে, তাদের আখলাক দেখে নিজেরাও শিখে নিতে সক্ষম হই, তাদেরকে অনুকরণ করতে পারি। অথচ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেস্তাকে রাসুল করে পাঠাতেন, ফেরেস্তাদের পানাহারের প্রয়োজন হয় না, বিয়ে শাদি বংশবৃদ্ধি করতে হয় না। সুতরাং কিভাবে মানুষ হয়ে আমরা আরেকটি ভিন্ন সৃষ্টিকে অনুসরণ করতে পারতাম? এই সমস্যা দূর করার জন্য যদি সেই ফেরেস্তাকে মানুষের আকৃতি দিয়েই প্রেরণ করতে হয়, তাহলে তো প্রথম ক্ষেত্রে সরাসরি একজন মানুষকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসুল হিসেবে মনোনীত করেছেন। সুতরাং মানুষের নিকট মানুষকে রিসালাতের দায়িত্ব দিয়ে প্রেরণ করা নিঃসন্দেহে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা অনেক বড় অনুগ্রহ। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
كَمَا أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًا مِنْكُمْ يَتْلُو عَلَيْكُمْ آيَاتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ।
আমি পাঠিয়েছি তোমাদেরই মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল, যিনি তোমাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করবেন এবং তোমাদেরকে পবিত্র করবেন গুনাহ থেকে এবং তোমাদেরকে শিক্ষা দিবেন কিতাব ও তার হিকমা এবং শিক্ষা দিবেন এমন সব বিষয়গুলো যা তোমরা কখনো জানতে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন।
সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। মানুষকে রাসুল হিসেবে প্রেরণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি অনুগ্রহ। এ কারণে ইহুদ আলাইহিসসালাম আদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অন্যান্য অনুগ্রহগুলো দিয়েছিলেন সেগুলোর কথা স্মরণ করিয়ে দিচ্ছিলেন, যেন তারা এই উভয় বিষয়ের মধ্যে সামঞ্জস্য করতে পারে এবং হককে গ্রহণ করতে পারে। হুদ আলাইহিসসালাম তিনি বলছিলেন, তোমরা স্মরণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নূহের কওমের পর তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদেরকে অবয়বে আকৃতিতে অন্য লোক অপেক্ষা, অন্য জাতি অপেক্ষা শক্তিতে অধিকতর সমৃদ্ধ করেছেন। অতএব তোমরা আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো, যেন তোমরা সফলকাম হতে পারো। সুতরাং আল মালা শ্রেণী তাদের প্রথম অভিযোগের দাঁত ভাঙা জবাব পেয়ে গেল, কিন্তু এরপরও তাদের শিক্ষা হলো না, তারা দ্বিতীয় অভিযোগ নিয়ে আসলো। অভিযোগ নাম্বার দুই, সেটা কি ছিল? সেটা ছিল স্পষ্ট প্রমাণের দাবি।
قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين।
তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসুনি, আমরা তোমার মুখের কথাতেই আমাদের ইলাহদেরকে বর্জন করতে পারি না, আর আমরা তোমার প্রতি ইমান আনয়নকারীও নই। তাদের এই দাবি, এই আপত্তি কতটুকু বৈধ, কতটুকু যৌক্তিক! তারা তো এমন একটা জাতি যারা জানে কিভাবে অতীতে শিরকের কারণে নূহ আলাইহিসসালামের কওমকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তারা ভালো করেই জানে তাদেরকে কওমে নূহের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার প্রতিনিধিত্ব দান করেছেন। শুধু তাই নয়, তারা এটাও ভালো করে জানে যে সমস্ত ইলাহদেরকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুক্ত করে নিয়েছে সেগুলো করার পক্ষে, তাদের নিজেদের পক্ষে কোনো স্পষ্ট প্রমাণ দলিল নেই। এগুলো মূলত তাদের বাপদাদাদের আবিষ্কার। এরপরও তারা কিভাবে প্রমাণের দাবি চাইতে পারে? এরপরও তারা কিভাবে স্পষ্ট প্রমাণ চাইতে পারে যখন তারা কুমরাহীকে অনুসরণ করে, বাপদাদাকে অনুসরণ করে আল্লাহর সাথে কল্পিত ইলাহদেরকে শরিক করে নিয়েছে? তখন তারা দলিল প্রমাণের ধার ধারল না, আর যখন কিনা সুস্পষ্ট নিদর্শন সহ তাওহীদের দিকে তাদেরকে আহ্বান করা হচ্ছে তখন তারা প্রমাণের দাবি জানাচ্ছে। সুতরাং তাদের এই দাবি ছিল স্ববিরোধী দাবি। এ কারণে হুদ আলাইহিস সালাম তাদেরকে জবাব দিলেন,
আতুজাদিলুনানি ফি আসমাইন সামাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা নাযালাল্লাহ سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَآبَاؤُكُمْ مَا نزل الله بها من سلطان فانتظروا إني معكم من المنتظرين.
তবে কি তোমরা আমার সাথে বিতর্কে লিপ্ত হতে চাও এমন কতগুলো নাম সম্বন্ধে যা তোমরা ও তোমাদের পূর্বপুরুষরা সৃষ্টি করেছ? আল্লাহ যা সম্পর্কে কোনো সনদ পাঠাননি, সুতরাং তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। সুতরাং তাদের দ্বিতীয় অভিযোগটাও আমরা দেখতে পাচ্ছি তাদের বিরুদ্ধেই গেল। এখানেও আদর্শগত মনস্তাত্ত্বিক যুদ্ধে বিজয়ী হলেন হুদ আলাইহিসাল্লাম। কিন্তু এরপরও কি তারা চুপ করলো, থেমে গেল? না, বরং তারা এবারে আর কোনো সন্দেহ বা সংশয় সৃষ্টি করার অবকাশ না পেয়ে সরাসরি বিভিন্ন বিষয়কে অস্বীকার করতে লাগলো, যার মধ্যে একটি বিষয় ছিল আখিরাত এবং পুনরুত্থান। আগের দুইটি অভিযোগের দাঁত ভাঙা জবাব পেয়ে এবারে তারা আর কোনো অবাস্তব দাবি বা আবদার করল না, বরং তারা বলল, তারা বলল, তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও, উভয়ই আমাদের জন্য সমান। সুতরাং আমরা দেখতে পাচ্ছি হুদ আলাইহিসাল্লাম এবং তার কওমের কাফেরদের মধ্যে চলমান আদর্শগত যুদ্ধটি একটি নতুন মাত্রা লাভ করতে যাচ্ছে। এর আগ পর্যন্ত তারা এমন আচরণ করছিল যে যদি এটা হতো তাহলে আমরা সত্যকে গ্রহণ করে নিতাম, যদি ওটা হতো তাহলে আমরা সত্যকে গ্রহণ করে নিতাম, কিন্তু এবার তাদের আসল চেহারা প্রকাশিত হয়ে পড়ল। তারা সত্য গ্রহণ করার মানুষ নয়, অভিযোগের জবাব পেয়েও তারা হককে গ্রহণ করতে চাচ্ছে না। ঠিক যেভাবে গত পর্বে কওমে নূহের কাফেররা প্রধানরা বলেছিল নূহ আলাইহিসাল্লামকে, তারা বলেছিল আপনি আমাদের সাথে তর্ক করছেন এবং অনেক বেশি কলহ করছেন, একইভাবে হুদের জাতি তারা বলল তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও, উভয়ই আমাদের জন্য সমান। আলমালা শ্রেণী আখিরাতকে অবিশ্বাস করে আম জনতাকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বলতে লাগল,
أَيَعِدُكُمْ أَنَّكُمْ إِذَا مِتُّمْ وَكُنْتُمْ تُرَابًا وَعِظَامًا أَنَّكُمْ مُخْرَجُونَ
সে কি তোমাদেরকে এই ওয়াদা দেয় যে তোমরা মারা গেলে এবং মাটি ও হাড়গোড়ে পরিণত হলে তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে? তাদের বস্তুবাদী চিন্তার কারণে তারা আখিরাতকে পুনরুত্থানকে অস্বীকার করল। তারা বলল,
أَيَعِدُكُمْ أَنَّكُمْ إِذَا مِتُّمْ وَكُنْتُمْ تُرَابًا وَعِظَامًا أَنَّكُمْ مُخْرَجُونَ إِنْ هِيَ إِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوتُ وَنَحْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوثِينَ
বহুদূর তোমাদেরকে যা ওয়াদা করা হচ্ছে সেটা বহুদূর, আমরা এই দুনিয়ার জীবন ছাড়া আর কিছুই নেই, আমাদের এই দুনিয়ার জীবন ছাড়া আর কিছুই নেই, আমরা এখানেই মরব, এখানেই বেঁচে আছি, আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। সেটা একজন মানুষ ছাড়া আর কিছুই নয় যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করছে, আর আমরা তার প্রতি ইমান আনয়নকারীও নই। সুতরাং আদ জাতির কাফেররা তারা নিজেদেরকে সত্যবাদী দাবি করতে লাগলো কোনো যুক্তি প্রমাণ ছাড়াই, আর হুদ আলাইহিসাল্লামকে মিথ্যাবাদী বলতে লাগলো। প্রথমে তারা চেয়েছিল কিছু সন্দেহ সংশয় সৃষ্টি করার মাধ্যমে সেই দাবির পক্ষে কিছু দলিলকে দাঁড়া করাতে, কিন্তু সবগুলো প্রচেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে, এবং এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তারা চলে আসলো আদর্শগত মনস্তাত্ত্বিক যুদ্ধের সর্বশেষ বা চূড়ান্ত পর্যায়ে, এবং সেটা হচ্ছে সেই জঘন্য পর্যায়ে যখন আলমালা এবং তাদের সুশীল সমাজের নামধারী ব্যক্তিরা দায়ীদের চরিত্রকে হনন করার চেষ্টা করে এবং তাদেরকে নিয়ে বিদ্রূপ তামাশা কটাক্ষ করতে শুরু করে। উদ্দেশ্য হচ্ছে যেন মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কমে যায়। যদি কোনো ব্যক্তির ব্যক্তিত্ব হয় হাস্যকর কিংবা কোনো ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন উন্মাদ হিসেবে মানুষের কাছে উপস্থাপন করা যায়, স্বাভাবিকভাবে মানুষ তখন সেই ব্যক্তিদের কথা শুনবে না। সুতরাং হুদ আলাইহিসাল্লামের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা বলতে লাগলো, তাদের সম্প্রদায়ের সর্দারেরা বলল আমরা তোমাকে নির্বোধ দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। হুদ আলাইহিসাল্লাম এই অভিযোগটিকেও বিনা জবাবে ছেড়ে দিলেন না। হুদ আলাইহিসাল্লাম বললেন,
ক্বালা ইয়া ক্বাওমি লাইসা বি সাফাহাতুন ওয়ালাকিন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন।
সে বলল, হে আমার সম্প্রদায়, হে আমার কওম, হে আমার জাতি, আমি মোটেই নির্বোধ নই, বরং আমি বিশ্ব প্রতিপালকের প্রেরিত পয়গম্বর, তোমাদেরকে আমার রবের পয়গাম পৌঁছে দেই এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী বিশ্বস্ত। ইন্নি লাকুম রাসুলুন আমিন, আমি তোমাদের বিশ্বস্ত রাসুল। কাফিররা চাইল হুদ আলাহ ইসলামের গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যাক, মানুষ তার কথাকে না শুনুক। কিন্তু এরপর হুদ আলাহ ইসলাম কিভাবে তার গ্রহণযোগ্যতাকে স্পষ্টভাবে তুলে ধরলেন? হুদ আলাহ ইসলাম বলেছিলেন,
ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলা আল্লাযী ফাতারানি আফালা তাআকিলুন।
হে আমার জাতি, আমি তো এই কাজের জন্য, এর জন্য, এই দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কোনো মজুরি চাই না, কোনো বিনিময় চাই না, কোনো পারিশ্রমিক চাই না। আমার আজর, আমার পুরস্কার, আমার মজুরি শুধুমাত্র তারই কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন, তবু কি তোমরা বুঝবে না? এই জন্যই আমরা দেখতে পাই সুরা ইয়াসিনে জনৈক মুমিনের উক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে ধরেছেন এভাবে, যে বলেছিল,
ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন,
অনুসরণ করো তাদেরকে যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না, অনুসরণ করো তাদেরকে যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না এবং যারা সুপথপ্রাপ্ত, এবং যারা সুপথপ্রাপ্ত। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি আরও একবার হুদ আলাহিসাল্লাম বিজয়ী হলেন। হুদ আলাহিসাল্লাম এখন পর্যন্ত স্পষ্টভাবে এগিয়ে আছেন, কিন্তু কাফের সম্প্রদায়ের চূড়ান্ত অভিযোগটা এখনও বাকি। আসুন দেখি সেই অভিযোগের ক্ষেত্রে কি হয়েছিল। তারা হুদ আলাহিসাল্লামকে এমন একটি অপবাদ দিতে শুরু করলো যেটা অন্যান্য সকল নবীদেরকেও দেওয়া হয়েছিল। তারা তাকে পাগল হয়ে যাওয়ার অপবাদ দিয়েছে, উন্মাদ হয়ে যাওয়ার অপবাদ দিল। তারা বলল, বরং আমরা তো বলি যে আমাদের কোনো দেবতা, আমাদের কোনো উপাস্য তোমাকে দুর্দশায় ফেলে দিয়েছে, নজর পড়েছে, আমাদের কোনো দেবতার নজর পড়েছে, এ কারণে তুমি ভারসাম্য হারিয়ে ফেলেছ। সুতরাং তারা বলতে লাগলো তাদের উপাস্যসমূহের কেউ হুদ আলাহিসাল্লামকে পাগল করে দিয়েছে, একই কথা যা বলা হয়েছিল নূহ আলাহিসাল্লামকে। হুদ আলাহিসাল্লাম তাদের এই অভিযোগকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিলেন না, তিনি স্পষ্টভাবে বললেন,
আমি
আল্লাহকে সাক্ষী রাখছি আর তোমরাও সাক্ষী থাকো, আল্লাহ ব্যতীত তোমরা আর যা কিছুকে আল্লাহর সাথে শরিক করো সেসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। প্রথমে হুদ আলাহিসাল্লাম স্পষ্ট সম্পর্ক ছেদের ঘোষণা করলেন সেই সমস্ত মূর্তিগুলোর সাথে যাদেরকে তারা আল্লাহর সাথে শরিক করে নিয়েছিল, এবং এরপর হুদ আলাহিসাল্লাম চ্যালেঞ্জ জানিয়ে বললেন, অতঃপর তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে কোনো ধরনের অবকাশও দিও না। আমি আল্লাহর উপর নিশ্চিত ভরসা করছি যিনি আমার এবং তোমাদের রব, দুনিয়ার বুকে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যা তার পূর্ণ আয়ত্তাধীন নয়, বস্তুত আমার রব সরল সঠিক পথেই রয়েছেন। ইবেন কাসির রহিমাহুল্লাহ তিনি এই বিষয়টিতে ব্যাখ্যা করে বলেছেন, এই একটি বাক্য এই ব্যাপারে অকাট্য দলিল, হুদ আলাহিসাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসুল। কিভাবে? কারণ এর আগে আমরা বলেছি তাওহীদের স্পষ্ট প্রমাণ থাকার পরও আদ জাতি তারা প্রমাণের দাবি তুলেছিল। সুতরাং এই ঘটনাটি, অর্থাৎ যখন হুদ আলাহিসাল্লাম তাদেরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে বললেন তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকো এবং আমাকে কোনো ধরনের অবকাশ দিও না, এটা ছিল তাদের জন্য একটি সুযোগ যদি তারা হুদ আলাহিসাল্লামের কোনো ক্ষতি করতে পারত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদেরকে সবাইকে চ্যালেঞ্জ জানানোর পরও তারা হুদ আলাহিসাল্লামের বিন্দুমাত্র ক্ষতি করতে পারেনি। সুতরাং কোথায় গেল তাদের সেই কল্পিত ইলাহাদের ক্ষমতা? তারা নাকি হুদ আলাহিসাল্লামের মস্তিষ্ক বিকৃতি ঘটিয়েছিল? তারা নাকি হুদ আলাহিসাল্লামের উপর আসর করেছিল? তাদের প্রভাবে নাকি হুদ আলাহিসাল্লাম পাগল হয়ে গিয়েছিলেন? কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই চ্যালেঞ্জ জানানোর পরেও আদ জাতি তাদের নবীর বিন্দুমাত্র ক্ষতি করতে পারেনি। হুদের পূর্বে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সাইয়েদিনা নূহ আলাইহিস সালাম সম্পর্কে, সাইয়েদিনা নূহ আলাইহিস সালাম সম্পর্কেও যখন তারা অভিযোগ করেছিল, অভিযোগ এনেছিল উন্মাদ হয়ে যাওয়ার, এবং অভিযোগ করেছিল তাদের কোনো দেবতা আসর করে নূহ আলাইহিস সালামকে উন্মাদ করে দিয়েছে, তখনও নূহ আলাইহিস সালাম এই একই দলিল পেশ করেছিলেন। তিনি বলেছিলেন, অতঃপর আমার সম্পর্কে তোমরা যা কিছু করার করে ফেলো এবং আমাকে অব্যাহতি দিও না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আদর্শগত যুদ্ধের, মনস্তাত্ত্বিক যুদ্ধের সকল পর্যায়ে স্পষ্টভাবে বিজয়ী হলেন হুদ আলাইহিস সালাম, এবং এরই মাধ্যমে তিনি দাওয়ার চূড়ান্ত পর্যায়ে চলে গেলেন। হুদ আলাইহিস সালাম যেভাবে তাদের মূর্তিগুলোকে, উপাস্যগুলোকে এবং কাফিরদেরকে চ্যালেঞ্জ করে বিজয়ী হলেন, যখন তারা তার কোনো ক্ষতিই করতে পারল না, ঠিক তেমনিভাবে আদ জাতি তারা চাইল হুদ আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করবে। তারা বলল, তুমি কি আমাদেরকে আমাদের আলেহাদের থেকে, আমাদের উপাস্যদের থেকে বিরত রাখার জন্যই আগমন করেছো? তুমি সত্যবাদী হলে যে বিষয়ের ওয়াদা দাও সেটা নিয়ে আসো। ফাতিনা বিমা তাঈদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে বিষয়ের ওয়াদা দাও সেটা নিয়ে আসো দেখি। তারা চ্যালেঞ্জ জানাচ্ছে আদ জাতি, তারা বলছে, হুদ, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আল্লাহর শাস্তিকে নিয়ে আসো, আল্লাহর আজাবকে নিয়ে আসো। আল্লাহর শক্তি এবং ক্ষমতাকে চ্যালেঞ্জ জানালো যে জাতি, সেই জাতির নাম আদ জাতি। তাদের শক্তিমত্তা, ক্ষমতা এবং তথাকথিত সিভিলাইজেশন বা সভ্যতার কারণে তারা চূড়ান্তভাবে অহংকারী এবং দাম্ভিক হয়ে উঠেছিল। এখানে যদিও আমরা সভ্যতা বা সিভিলাইজেশন শব্দটিকে ব্যবহার করছি, এর কারণ হচ্ছে এই শব্দটিকেই সচরাচর ব্যবহার করতে দেখা যায়, কিন্তু এই শব্দটির পজিটিভ অর্থে আমরা শব্দটিকে ব্যবহার করছি না। কেননা বেশিরভাগ সময় আমরা দেখতে পাই এই শব্দটিকে ব্যবহার করা হয় বিশুদ্ধ জাহেলিয়া অর্থাৎ অজ্ঞতা শব্দটির প্রতিনিধিত্বকারী শব্দ হিসেবে। আদ জাতির সিভিলাইজেশন মূলত এটা ছিল একটি আনসিভিলাইজড সমাজ। সুতরাং যখন আমরা বলবো সভ্যতা, তখন বুঝতে হবে এটা তাদের জাহিলিয়াতকেই প্রতিনিধিত্ব করছে। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই বিনোদন বা এন্টারটেইনমেন্ট, এই শব্দটি, বিনোদন শব্দটি একটি নির্দোষ শব্দ মাত্র, কিন্তু বর্তমানে মানুষ এর কোন অর্থটিকে বিনোদন হিসেবে গ্রহণ করেছে? সমস্ত হালাল বিনোদন বাদ দিয়ে যাবতীয় হারাম কাজকে মানুষ একমাত্র বিনোদন হিসেবে গ্রহণ করেছে। নাচ, গান, অশ্লীলতা, সিনেমা, জুয়া, বাজি ধরা যেন ইত্যাদি ছাড়া আর কোনো বিনোদন নেই। এ কারণে বিনোদন বা এন্টারটেইনমেন্ট এই শব্দটি একটি নির্দোষ শব্দ থেকে নেতিবাচক অর্থে বদলে গেছে। ঠিক সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত সমূহ, হতে পারে সেটা আধুনিক প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা কিংবা আধুনিক চিকিৎসা অথবা নির্মাণ শৈলী, মোট কথা যা কিনা মানুষের জীবনযাত্রাকে সহজ করে, সেটাকে কাজে লাগিয়ে যদি একটি সমাজ গড়ে ওঠে, সেটাকে আমরা ততক্ষণ পর্যন্ত সভ্যতা বলতে পারি না যতক্ষণ না কোনো জাতি সেই সভ্যতাকে কাজে লাগিয়ে ইমানকে অর্জন করতে পারে এবং ইমান অর্জনের ফলাফল হিসেবে মানবতাকে উন্নত করতে পারে, ইমান অর্জনের ফলাফল হিসেবে সামাজিক শান্তি শৃঙ্খলাকে নিশ্চিত করতে পারে। যদি এই নিয়ামতগুলোকে তারা ব্যবহার করে নিজেদের কুফরের ভিত্তিকে মজবুত করতে, তখন এই সমস্ত সভ্যতা মূলত বিশুদ্ধ জাহিলিয়া, এই সমস্ত সভ্যতা সেই ক্ষেত্রে মূলত বিশুদ্ধ অজ্ঞতা। সভ্যতা মানেই শুধু উঁচু উঁচু বড় বড় দালান নয়, সভ্যতা মানেই শুধু আধুনিক প্রযুক্তি নয়। এই আধুনিক প্রযুক্তি কিংবা উঁচু দালান, এগুলো সব আল্লাহরই দান করা, এগুলো মানুষের জীবনযাত্রাকে সহজ করে, আরামদায়ক করে। যখন এই নিয়ামতগুলোকে কাজে লাগিয়ে মানুষ সত্যিকার সভ্য জীবনযাপন করতে শিখে, যখন অশ্লীলতা ব্যভিচার থেকে মানুষ দূরত্ব অর্জন করতে শিখে, যখন গর্ভের শিশুদেরকে হত্যা করে না, মদ জুয়ায় মত্ত হয় না, যখন সম্পদের লোভে অন্য ভূমির উপর বোমা বর্ষণ করে নারী শিশু বৃদ্ধদেরকে হত্যা করে না, সেটাই হচ্ছে প্রকৃত সভ্যতা। আদ জাতির মতো অন্তঃসার শূন্য বাহ্যিক চাকচিক্যকে কখনোই সভ্যতা বলা যায় না। যে ফেরাউন পিরামিড গড়েছিল তার সেই মিশরীয় সভ্যতা নিয়ে গর্ব করার মতো কি আছে? আমরা কি ভুলে গেছি পিরামিড হচ্ছে শুধুমাত্র একটি স্থাপনা? একদিকে ফেরাউন মাটি পাথরের তৈরি একটি স্থাপনা করেছে ঠিক, কিন্তু অপরদিকে সে হাজার হাজার মানব সন্তানকে হত্যা করেছে শুধুমাত্র নিজের রাজত্ব চলে যাওয়ার আশঙ্কায়। এমনকি প্রতিটি পিরামিড নির্মাণের পেছনে প্রাণ দিয়েছে হাজার হাজার মানুষ। এরপরও কি এই নির্মাণগুলোকে আমরা সভ্যতা বলবো? এরপরও কি সেই সমাজকে আমরা সভ্যতা বলবো যখন সমাজে রাজত্ব চলে যাওয়ার আশঙ্কায় সমাজের নেতা শিশু সন্তানদেরকে হত্যা করত? মুঘল সভ্যতা বা মুঘল সাম্রাজ্যে সম্রাট শাহজাহান তাজমহলকে নির্মাণ করেছে। এটা শুধুমাত্র একটি দালান বা নির্মাণ বা সমাধি, সৌধ। ইসলামে কবরের উপর কোনো ভিত্তি, সমাধি, সৌধ নির্মাণের কোনো অনুমোদন নেই। সেই মুঘল সাম্রাজ্যের প্রতীক এই তাজমহল কখনোই সভ্যতা নয়। রাজকোষ খালি করে, মানুষের সম্পত্তি ব্যবহার করে তাজমহল নির্মাণ করা হলো। আর সারা দেশে দেখা দিল দুর্ভিক্ষ, না খেয়ে খাবারের অভাবে মারা গেল বহু মানুষ। এটা কখনই তাদের সভ্যতা নয়, বরং এটা তাদের জাহিলিয়াতকে প্রতিনিধিত্ব করে। বর্তমানে আফসোসের বিষয়, আমরা পশ্চিম ইউরোপ এবং আমেরিকার বস্তুগত দালান কোঠা, তাদের প্রযুক্তি দেখে তাদের তথাকথিত সভ্যতার প্রতি আমরা মোহাবিষ্ট হয়ে গেছি। তাদের জীবনধারার প্রতি আমরা আকৃষ্ট, সব কিছুতেই আমরা তাদের মতো হতে চাই। কিন্তু আমাদেরকে কখনোই ভুলে গেলে চলবে না, আজকের ইউরোপ এবং আমেরিকা হচ্ছে গতকালের সেই আদ জাতি। আদ জাতি যেমন একটি জালিম, অত্যাচারী, নিষ্ঠুর জাতি ছিল, এই ইউরোপ আমেরিকানদের ইতিহাস তার থেকে কোনো অংশেই কম নয়। তাদের আজকের এই সম্পদের পাহাড় তারা কিভাবে গড়েছে? তারা এই সম্পদের পাহাড়কে গড়েছে চুরি এবং লুটপাটের মাধ্যমে। কয়েকশো বছর ধরে তারা আফ্রিকা মহাদেশের মানুষদেরকে দাস হিসেবে নির্যাতন করেছে। আমেরিকান রেড ইন্ডিয়ানদের তারা নির্মূল করেছে, অস্ট্রেলিয়ার মানুষদেরকে নির্মূল করে তাদেরকে তাদেরই ভূমিতে সংখ্যালঘু বানিয়ে দিয়েছে। সারা পৃথিবী থেকে তারা সম্পদকে লুটপাট করেছে। এমনকি ভারতের কোহিনুর হীরা এখনও তাদের রানীর রাজমুকুটে শোভা পায়। এই চুরি, এই ডাকাতির নাম কখনোই সভ্যতা নয়। বর্তমান বিশ্বেও তারা অশান্তি সৃষ্টি করে রেখেছে, মুসলিম বিশ্বে তারা অশান্তি সৃষ্টি করে রেখেছে। এরপরও কি আমরা তাদের বাহ্যিক চাকচিক্য দেখে, যার নাম তারা দিয়েছে আধুনিক সভ্যতা, সেগুলোর প্রতি মোহাবিষ্ট থাকব? যদি আমরা তাদের প্রতি মোহাবিষ্ট থাকি, নিঃসন্দেহে নিঃসন্দেহে আদ জাতির ঘটনা থেকে আমাদের জন্য প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে। আদ জাতির সমতুল্য ইতিপূর্বে কাউকে সৃষ্টি করা হয়নি, তাদের সমকক্ষ কেউ ছিল না। তাদের গর্ব এবং অহংকার ছিল তাদের সেই তথাকথিত সভ্যতা, তাদের সেই বস্তুগত অর্জন, যেগুলোর কারণে তারা নিজেদেরকে সব কিছুর ঊর্ধ্বে মনে করত। এমনকি তারা আল্লাহকেও সব ধরনের হিসাব নিকাশের বাইরে রাখত। এই গর্ব এবং অহংকার, দুনিয়াবি বস্তু নিয়ে গর্ব এবং অহংকার করা, এটা এক প্রকার মানসিক ব্যাধি, এবং কুরআন হচ্ছে সেই মানসিক ব্যাধির চিকিৎসা। আদ জাতির ঘটনা সেই মানসিক ব্যাধির চিকিৎসা স্বরূপ। আদ জাতি তারা ভেবেছিল তাদের সভ্যতা, তাদের সম্পদ, তাদের শক্তি তাদেরকে আল্লাহর আজাব থেকে রক্ষা করবে, বাঁচিয়ে দেবে। এই মানসিকতা এমনকি আজও আমরা প্রায় সকল ক্ষমতাধর অবিশ্বাসী জাতিগুলোর মধ্যে দেখতে পাই। আমরা যেই পয়েন্ট নিয়ে কথা বলছি সেটা আরও স্পষ্ট হবে যদি আমরা কিছু উদাহরণ পেশ করি। গত শতাব্দীর শুরুতে পৃথিবীর বুকে সবচেয়ে ক্ষমতাধর জাতি ছিল গ্রেট ব্রিটেন। তারা একটি জাহাজ নির্মাণ করল যেটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী। তারা মনে করল এই জাহাজ দিয়ে তারা সমুদ্রের সীমানাকে জয় করে ফেলবে। তারা সেটার নামও দিল সেই রকম। জাহাজটির নাম দিয়েছিল তারা টাইটানিক, যার অর্থ দৈত্য আকৃতি, দানবীয়, আসুরিক। তারা ভাবল এর মাধ্যমে তারা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তিকে, ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাবে। তারা ভাবল এর মাধ্যমে তারা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি এবং ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাবে। এমনকি জাহাজের যাত্রা শুরুর আগে তারা প্রচার করেছিল নট ইভেন গড ক্যান সিঙ্ক ইট, এমনকি আল্লাহ এই জাহাজটিকে ডুবাতে পারবেন না। আল্লাহ সুবহানাহুকে চ্যালেঞ্জ জানানোর ফলাফল কেমন হয়েছিল সেটা আমরা দেখেছি। এই টাইটানিক জাহাজটি, যার কথা ছিল পুরো পৃথিবীর জলভাগ দাপিয়ে সমুদ্রকে জয় করার, যাকে বলা হয়েছিল আনসিঙ্কেবল, বলা হয়েছিল এটা মানব জাতির সবচেয়ে ক্ষমতাধর এবং মহান অর্জনের খাতায় নাম লেখাবে। কিন্তু কি ঘটেছিল? আল্লাহ সুবহানাহুতাআলা সেই জাহাজটির প্রথম যাত্রাতেই তাকে ডুবিয়ে দিয়েছেন। তারা অহংকার করেছিল, ধ্বংসই হয়েছে তাদের পরিণাম। ব্রিটিশদের পতনের পর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে আবির্ভূত হল আমেরিকা। তারা এমন একটি মহাকাশযান বানিয়েছিল যার মাধ্যমে তারা ভেবেছিল সৃষ্টিকর্তার শক্তিকে তারা চ্যালেঞ্জ জানাবে, এবং তারা সেই মহাকাশযানটির নামও দিয়েছিল চ্যালেঞ্জার। এই মহাকাশযানের মাধ্যমে তারা আল্লাহকে চ্যালেঞ্জ করল যেন তার আসমানের সীমানাকে ছাড়িয়ে যাবে। কিন্তু কি ঘটেছিল? প্রথম যাত্রাতেই এটি আসমানে উড়ন্ত অবস্থায় জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ধ্বংস করে হাওয়ায় মিশিয়ে দিলেন। তারা অহংকার করেছিল, ধ্বংসই হলো তাদের পরিণাম। কিন্তু আফসোস, এই ঘটনাগুলো থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। অতীতের আদ জাতিও ছিল এমনইভাবে অহংকারে অন্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া وكانوا بآياتنا يجحدون
যারা ছিল আদ তারা পৃথিবীতে অযথা অহংকার করল এবং বলল আমাদের চেয়ে অধিক শক্তিশালী আর কে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা কি লক্ষ্য করেনি যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের থেকে অধিক শক্তিশালী। বস্তুত তারা আমার নিদর্শনগুলোকে আমার আয়াতসমূহকে অস্বীকার করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাদেরকে সৃষ্টি করেছেন, তারা যতই শক্তিশালী ক্ষমতাধর হোক না কেন ভুলে গেলে চলবে না এই শক্তি এবং ক্ষমতা আল্লাহরই দেওয়া। হুদ আলাইহিস সালাম এ কারণে আদ জাতিকে বলছিলেন
إني أخاف عليكم عذاب يوم عظيم
إني أخاف عليكم عذاب يوم عظيم আমি তো তোমাদের জন্য এক মহা দিবসের শাস্তির আশঙ্কা করি, আমি তো তোমাদের জন্য এক মহা আযাবের আশঙ্কা করি। তখন তারা কি বলেছিল? আদ জাতি হুদ আলাইহিস সালামকে পাল্টা বলেছিল ফাতিনা বিমা তাঈদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে বিষয়ের ওয়াদা দাও সেটা নিয়ে আসো দেখি। অতঃপর হুদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুদ আলাইহিস সালাম বলেন ক্বালা রাব্বি উনসুরনি বিমা কাযযাবুন, তিনি বললেন হে আমার রব, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য করো, উনসুরনি, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলেছে। এবং হুদ আলাইহিস সালামের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে পৌঁছে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
ক্বালা আম্মা ক্বালিলিন লায়ুসবিহুন্না নাদিমিন,
তিনি বললেন অল্প সময়ের মধ্যেই তাদের প্রভাত হবে এমন একটি অবস্থায় যখন তারা অনুতপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই আদ জাতিকে শাস্তি দেননি, তাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য তিনি বিভিন্ন সুযোগ দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরীক্ষা নিচ্ছিলেন। প্রথমে তাদেরকে কিছুদিন খরায় আক্রান্ত করা হলো, খরা এবং অনাবৃষ্টিতে আক্রান্ত করা হলো প্রায় তিনটি বছর ধরে, যেন তারা নিজেদের মানবিক দুর্বলতার কথা উপলব্ধি করতে পারে, যেন তারা নিজেদের ভুল বুঝতে পারে আল্লাহর দিকে ফিরে আসে, এই জন্য তাদেরকে এই লঘু শাস্তি দেওয়া হয়েছিল। বৃষ্টির অভাবে তাদের ফসল শুকিয়ে আসলো, তারা একটি কঠিন সময় অতিক্রম করছিল, কিন্তু এরপরও তওবা করে আল্লাহর দিকে তারা ফিরে আসলো না। যখন পরিস্থিতি আরও কঠিন আকার ধারণ করল, দীর্ঘদিন খরা এবং অনাবৃষ্টিতে ভুগে সব শেষে তারা মক্কার হারাম শরীফে দোয়া করার জন্য একটি প্রতিনিধি দলকে প্রেরণ করল। সেই প্রতিনিধি দল কাবা করে জমায়েত হল এবং সেখানে তারা কাতর স্বরে আল্লাহর নিকট বৃষ্টি প্রার্থনা করতে লাগলো। এমন সময় তারা একটি কণ্ঠ, একটি আওয়াজ শুনতে পেল। তাদেরকে বলা হলো তোমরা যে কোনো একটি মেঘ বেছে নাও, লাল, সাদা অথবা কালো বর্ণের। তারা কালো বর্ণের মেঘটিকে বেছে নিল। ওদিকে আদ জাতির লোকেরা তাদের আকাশে কালো মেঘ দেখতে পেল এবং বলতে লাগলো এই তো রহমতের বৃষ্টি আসছে, রহমতের বৃষ্টি আসছে। কালো মেঘ দেখে তারা ধরে নিল প্রচুর বৃষ্টি হবে, কিন্তু তাতে রহমত ছিল না, সেই কালো মেঘে ছিল আজাব, যা আল্লাহর আদেশে সব কিছুকে ধ্বংস করে দিতে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَذَا عَارِضٌ مُمْطِرُنَا بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُمْ بِهِ رِيحٌ فِيهَا عَذَابٌ أَلِيمٌ
অতঃপর তারা যখন শাস্তিকে মেঘ রূপে তাদের উপত্যকা অভিমুখী দেখল তখন বলল এই তো মেঘ আমাদেরকে বৃষ্টি দেবে। সেই মেঘগুলো ছিল খুবই কালো বর্ণের এবং আমরা জানি সাধারণত কালো মেঘে প্রচুর বৃষ্টি হয়। এ কারণে তারা খুবই খুশি হলো, ভাবল শেষ পর্যন্ত বৃষ্টি আসতে যাচ্ছে। তারা খুশি মনে তাকিয়েছিল মেঘের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বরং এটা তো সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে, এটা হচ্ছে বায়ু যাতে রয়েছে মর্মান্তিক শাস্তি। সে তার পালনকর্তার আদেশে সব কিছুকে ধ্বংস করে দেবে। আদ জাতি তারা ভেবেছিল সাধারণ বৃষ্টি হবে, কিন্তু এটা ছিল আল্লাহর শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনার আকাশে মেঘ জমতে দেখতেন তার চেহারার রং বদলে যেত, তিনি চিন্তিত হয়ে পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার এই চেহারার পরিবর্তনকে লক্ষ্য করতেন এবং তিনি বলতেন ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো মেঘ দেখলে খুশি হয়, কেননা আমরা জানি বিশেষ করে মরুভূমি বা জাজিরাতুল আরবে খুবই কম বৃষ্টিপাত হয়। এ কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেন ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো মেঘ দেখলে খুশি হয় কিন্তু আপনাকে চিন্তিত উৎকণ্ঠিত দেখায় কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আমাদের আগে এক জাতি ছিল যারা মেঘ দেখে ভেবেছিল এটা তাদের জন্য সৌভাগ্য নিয়ে আসছে, কিন্তু তারা জানত না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবকে নিয়ে আসছে। লক্ষ্য করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে আযাবের ভয় কাজ করত। আর আমরা আজাব থেকে কতটা নির্ভাবনা হয়ে গেছি। মানুষ হিসেবে আমাদের কখনোই আল্লাহর আজাব থেকে নিজেদেরকে নিরাপদ মনে করা উচিত নয়। আমরা রাতে দিনে ক্রমাগত গুনাহ করে চলেছি, কিভাবে আমরা নিজেদেরকে আল্লাহর আজাব থেকে নিরাপদ মনে করতে পারি? আমাদের দেশে উপকূলীয় অঞ্চলে যখন আজাব আসে, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, তখন সেগুলোর প্রতি আমাদের আচরণটা কেমন হয়ে থাকে, সেগুলোকে আমরা কি ধরনের নাম প্রদান করি? প্রথমত, আমরা সেগুলোকে আজাব মানতেই নারাজ, এগুলোকে আমরা প্রাকৃতিক দুর্যোগ নাম দিয়ে থাকি, প্রাকৃতিক, ন্যাচারাল। এমনি এমনি প্রাকৃতিক ভারসাম্যহীনতার কারণে যেন এই দুর্যোগগুলো চলে এসেছে, যেন এই আজাবগুলো চলে এসেছে, যেন এগুলোকে নিয়ন্ত্রণের কেউ নেই। মানুষের হৃদয়ের অবস্থা দেখুন, তাদের আচরণকে লক্ষ্য করুন, ঠিক সেই আজ জাতির লোকেদের মতো, বরং তাদের থেকেও খারাপ। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব ধরনের সমীকরণের বাইরে রাখত। আজকের মানুষের অবস্থা হচ্ছে এটাই, তারা সব কিছুকে প্রাকৃতিক ঘটনা, প্রকৃতির নিয়ম বলে মনে করে, যেন এগুলো নিয়ন্ত্রণের কেউ নেই, যেন আল্লাহ বলতে কেউ নেই। নিঃসন্দেহে এটা স্পষ্ট কুফর। দ্বিতীয়ত, যখন এই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের সতর্কবার্তা আমরা পাই, তখন আমরা কি ধরনের আচরণ করি? তখন আমরা কি করি? আমরা কি নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করি? আমরা কি নিজেদের আমল নিয়ে পর্যালোচনা করি? কখনোই না। বরং যে আজাবের কারণে আমাদের ভীত আতঙ্কিত হওয়ার কথা, সেই আজাব নিয়ে আমরা তামাশা বিদ্রুপ করতে শুরু করি। কত জঘন্য আমাদের আচরণ! গত বছর যখন একটি ভয়াবহ ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা আসলো, জাহেল লোকেরা সেটাকে একটি জাহেল নামও প্রদান করল, ঘূর্ণিঝড়টির নাম দিল তারা মহাসেন। কিন্তু আল্লাহর রহমতের কারণে শেষ মুহূর্তে বড় কোনো আঘাত না হেনেই ঘূর্ণিঝড়টি দিক পরিবর্তন করে চলে গেল। এরপর কি ঘটল? মানুষ সেটাকে নিয়ে তামাশা বিদ্রুপ করতে শুরু করল, মানুষ সেটাকে নিয়ে তামাশা বিদ্রুপ করতে শুরু করল। কেউ কেউ বলতে লাগলো, মহাসেন লেজ গুটিয়ে পালিয়েছে। আদ জাতি বলেছিল, মান আশাদ্দু মিন কুয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? আর আমরাও আজকে বলছি, আদ জাতির মতো ঘূর্ণিঝড় লেজ গুটিয়ে পালিয়েছে। আদ জাতির মতো আমরা বলছি, আমরা এই আজাবকে মোকাবেলা করব। কত জঘন্য এবং উদ্ধত্যপূর্ণ আমাদের আচরণ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِي أَيَّامٍ نَّحِسَاتٍ لِّنُذِيقَهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَلَعَذَابُ الْآخِرَةِ أَخْزَى وَهُمْ لَا يُنصَرُونَ।
অতঃপর আমি তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনার আজাবকে আস্বাদন করানোর জন্য তাদের উপর প্রেরণ করলাম ঝঞ্ঝা বায়ু, বেশ কতিপয় অশুভ দিনে তাদের উপর প্রেরণ করলাম ঝঞ্ঝা বায়ু, রিহান সরসরা, বেশ কিছু অশুভ দিনে, ফি আইয়ামিন হিসাত, আর পরকালের আজাব এটা তো আরও লাঞ্ছনাজনক, এমন অবস্থায় যে তখন তারা সাহায্যপ্রাপ্তও হবে না। রিহান সরসরা, সরসর বলতে বোঝানো হয় অত্যন্ত ভীতিকর, প্রচণ্ড হিমশীতল ঠান্ডা বাতাস, যা খুবই তীক্ষ্ণ এবং জোরাল আওয়াজ বিশিষ্ট। এই ধরনের বায়ুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন আজ জাতিকে ধ্বংস করে দেওয়ার দায়িত্ব দিয়ে। বর্তমান সময়ে এর সবচেয়ে কাছাকাছি উদাহরণ হচ্ছে টর্নেডো, কেননা এর মধ্যে প্রচণ্ড দ্রুতগতির ঘূর্ণি বাতাস থাকে এবং ভীষণ জোরালো শব্দ হয়। আপনি যদি এর শব্দ শুনে থাকেন কিংবা টিভিতেও কখনো দেখে থাকেন, তাহলে বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন এর শব্দ কতটা ভীতিকর এবং এর বাতাস মারাত্মক হিমশীতল। টর্নেডোগুলো সৃষ্টি হয় ভূমি থেকে বহু উপরে, মেঘের মধ্যে একটি ফানেল আকৃতিতে সৃষ্টি হয়, এরপর এটা নিচে নামতে থাকে। একসময় এটা ভূপৃষ্ঠ স্পর্শ করে এবং ভূপৃষ্ঠকে স্পর্শ করে ঘুরতে শুরু করে। অতঃপর এই ঘূর্ণিবায়ু যাত্রা শুরু করে। এটি একটি জায়গায় বেশিক্ষণ অবস্থান করে না, ক্ষণে ক্ষণে জায়গা পরিবর্তন করে, কিন্তু কয়েক মুহূর্তে, কয়েক মিনিটের মধ্যে এর চলার পথে যা কিছু আসে সব কিছুকে ধ্বংস করে ফেলে। যত ভারী বস্তুই হোক না কেন, এর চলার পথে যা কিছু আসে সব কিছুকে উপড়ে ফেলে। বাড়ির ছাদ, গবাদি পশু, মানুষ, এমনকি গাড়ি পর্যন্ত উড়িয়ে নেয় এই শক্তিশালী ঝড়গুলো। আমরা দেখেছি কয়েক মিনিটের একটা টর্নেডো নেমে এসে কয়েক মাইলের পথ অতিক্রম করে চারদিক তছনছ করে দেয়, সব কিছু লণ্ডভণ্ড করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বায়ু আদ জাতির উপর প্রেরণ করেছিলেন, সেই বায়ু দিয়ে চারদিক থেকে তাদেরকে আটকে ফেললেন। চিন্তা করে দেখুন, একটি টর্নেডো নেমে আসলো এবং পুরো জাতিকে চারদিক থেকে ঘিরে ফেললো, সব দিক থেকে, এবং এটা শুধুমাত্র কয়েক মিনিটের জন্য ছিল না। কয়েক মিনিটের একটি টর্নেডো যদি এত বড় ক্ষতি করতে পারে, সেখানে আজ জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘূর্ণি বায়ু প্রেরণ করেছিলেন, সেটা শুধুমাত্র কয়েক মিনিটের জন্য ছিল না, বরং ক্রমাগত টানা সাত রাত এবং আট দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঝড়কে প্রেরণ করেছিলেন, ফি আইয়ামিন হিসাত, অর্থাৎ কতিপয় অশুভ দিনে। চিন্তা করুন, একটি টর্নেডো তাদেরকে চারদিক থেকে ঘিরে রেখেছে। আদ জাতি তাদের দৈহিক শক্তির গর্ব করত, তাদের বলিষ্ঠ দীর্ঘ দেহগুলোকে উড়িয়ে নিয়ে তাদের দেয়াল বরাবর ঘর বাড়ি এবং গাছপালার উপর নিয়ে আশ্রয় ফেলছিল। সব কিছুকে সেই ঘূর্ণি বায়ু ধ্বংস করে দিচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই করুণ অবস্থায়, মর্মান্তিক অবস্থায়, এই আজাবে আটকে রাখলেন টানা সাত রাত এবং আট দিন পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুজুমা, যার অর্থ হচ্ছে বিরামহীন, কোনো প্রকার বিরতি ছাড়াই, কোনো ধরনের অবকাশ দেওয়ার সুযোগ না দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ওয়া আম্মা আদুন ফাআহলিকু বিরিহিন সারসারিন আতিয়াহ সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া ছামানিয়াত আইয়ামিন হুসুমা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু দ্বারা, যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি এবং আট দিবস পর্যন্ত অবিরাম। এটাই ছিল আল্লাহর শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন শাদীদুল ইকাব, তার শাস্তি অত্যন্ত কঠোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর আমরা তাদের উপর প্রেরণ করলাম ঝঞ্ঝাবায়ু বেশ কয়েকটি অশুভ দিনে, যাতে তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনার কিছু আজাব আস্বাদন করানো যায়। আর পরকালের আজাব সেটা তো আরও লাঞ্ছনাকর, যেদিন তারা কোনো ধরনের সাহায্যও প্রাপ্ত হবে না। এটা ছিল তাদের প্রতি দুনিয়ার শাস্তি, পরকালের শাস্তি সেটা আরও মারাত্মক। যখন সব কিছু থেমে গেল, ঝড় থেমে গেল, তখন সেখানে কি দেখা গেল, কি অবশিষ্ট ছিল? অর্থাৎ যদি আপনি সেখান দিয়ে হেঁটে যেতেন তাহলে কি দেখতে পেতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন,
ফাতারাল কওম ফীহা সারআ কাআন্নাহুম আ'জাজু নখলিন খাওয়িয়াহ।
ফলে তুমি সেই লোকদলকে দেখতে পেতে সেখানে লুটিয়ে পড়ে আছে, যেন তারা খেজুর গাছের ফাঁপা গুড়ি। আদ জাতির লোকেরা দৈহিকভাবে শক্তিশালী ছিল, তার আকৃতিতে দীর্ঘদেহী, অনেক লম্বা ছিল। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা এমনভাবে সেখানে মরে পড়েছিল যেন তারা উপড়ে ফেলা খেজুর গাছ। এবং আপনাদেরকে আমি আবারও মনে করে দিতে চাই, এমনভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল পরবর্তী জাতিদের কাছে, তাদের আবাসস্থল সম্পর্কে কোনো অস্তিত্বই ছিল না। তারা জানত না ঠিক কোথায় আদ জাতি বসবাস করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতিকে এভাবেই ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আমাদেরকে প্রশ্ন করছেন, তিনি বলেন,
ফাহাল তারা লাহুম মিন বাকিয়াহ,
অতঃপর তুমি তাদের অবশিষ্ট কিছু দেখতে পাও কি? আমরা দেখতে পাই অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিদের মধ্যে ফেরাউনের জাতি ধ্বংস হয়েছে, কিন্তু তাদের পিরামিডগুলো রয়ে গেছে। আল আহরান, আল আউতাদ, দ্য পিরামিডস, এগুলো এখনো রয়ে গেছে। আরও আছে সামুদ জাতি ধ্বংসাবশেষ, গ্রিক জাতি, গ্রিক সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে, কিন্তু তাদের ধ্বংসাবশেষ আমাদের মধ্যে আছে। এগুলো অতীত যুগের অহংকারী জাতিগুলোর ধ্বংসাবশেষ। কিন্তু আদ জাতি, তাদের ধ্বংসাবশেষ কোথায়? আমরা আদ জাতি, আদ সাম্রাজ্যের কিছুই পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমনভাবে ধ্বংস করে দিয়েছেন, কারণ তারাই ছিল সবচেয়ে বেশি শক্তিশালী। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুক থেকে তাদেরকে সম্পূর্ণভাবে মুছে দিয়েছেন। বর্তমানে এই অঞ্চলটি, হাদরামাউতের এই অঞ্চলটি একটি বালুকাময় প্রান্তর, যার নাম হচ্ছে আল আহকাফ। সেখানে গেলে আপনি কিছুই দেখতে পাবেন না, মরুভূমি, এমনকি সেখানে কেউ বসবাসও করে না। সুতরাং এই ঘটনা থেকে প্রথম যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে যে দৈহিক শক্তির কারণে আদ জাতি বড়াই করত, যে সভ্যতার কারণে তারা ধরাকে সরা জ্ঞান করত, অহংকার করত, যখন আল্লাহর আজাব আসলো তখন সেগুলো তাদের কোনোই উপকারেই আসলো না, তখন সেগুলো তাদের কোনো কাজেই আসলো না। হুদ আলাহ সাল্লামের নামে যে সুরাটি আল্লাহ সুবহানাল্লাহ অবতীর্ণ করেছেন, সেই সুরাটিতে আদ জাতির ঘটনা আল্লাহ সুবহানাল্লাহ বর্ণনা করেছেন, এবং বর্ণনা করার পর সব শেষে আল্লাহ সুবহানাল্লাহ বলছেন, জেনে রাখো, জেনে রাখো, আদ সম্প্রদায় তাদের রবকে, তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল। জেনে রাখো, ধ্বংসই হল হুদের সম্প্রদায়, আদের পরিণাম। জেনে রাখো, ধ্বংসই হল হুদের সম্প্রদায়, আদের পরিণাম। আদ জাতি কেলা সুবহানাল্লাহ, আদ জাতির কুফফারদের কেলা সুবহানাল্লাহ সম্পূর্ণভাবে তাদের সভ্যতা সহ ধ্বংস করে দিয়েছেন। কিন্তু হুদ এবং হুদ আলাহ সাল্লামের কথা যারা ইমান এনেছিলেন তাদের কি হয়েছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ আলাহ সাল্লাম এবং মুমিনদেরকে রক্ষা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পরবর্তীতে যখন আমার ফরমান এসে পৌঁছে গেল, তখন আমি আমার রহমতের দ্বারা হুদকে এবং তার সাথে যারা ইমান এনেছিল তাদেরকে রক্ষা করলাম, রক্ষা করলাম এক কঠিন আজাব থেকে। এটাই হলো আদ জাতি, তারা তাদের প্রতিপালকের নিদর্শনাবলীকে অস্বীকার করেছিল, এবং তারা নবী রাসুলদেরকে অমান্য করেছিল, এবং তারা প্রত্যেক অধ্যত স্বৈরাচারী ব্যক্তিকে অনুসরণ করত। এই দুনিয়াতেও তাদের উপর লানত হয়েছিল আর তারা কিয়ামতের দিনেও লানতগ্রস্ত হবে। জেনে রাখো, আদ সম্প্রদায় তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল, জেনে রাখো ধ্বংসই হল হুদের সম্প্রদায় আদের পরিণাম। সুতরাং আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, তাদের সম্পদ তাদের কোনো সাহায্য করতে পারেনি, তাদের ক্ষমতা তাদের কোনো উপকারে আসেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিলেন। সুতরাং বর্তমান পৃথিবীতেও কেউ যদি আদ জাতির পদাঙ্ককে অনুসরণ করে, তাদেরও ঠিক একই পরিণতি অপেক্ষা করছে। আমরা হুদ আলাইহিসসালাম এবং আদ জাতির ঘটনা শুনলাম। সবশেষে একটি কথা দিয়ে আজকের আলোচনা আমি শেষ করতে চাই, সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তার কথা। সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দামাস্কাসে বসবাস করছিলেন। দামাস্কাস সেই সময় ছিল ইসলামিক খিলাফার রাজধানী। তিনি সেই সময়ে মুসলিমদের আচরণ লক্ষ্য করছিলেন। তখন মুসলিম উম্মার মধ্যে সম্পদের প্রাচুর্য চলে আসে। মুসলিম উম্মা অমিত ব্যয়িতা এবং বিলাসবহুল জীবনে অভ্যস্ত হয়ে উঠছিল। তাদের মধ্যে ভোগ বিলাস বৃদ্ধি পাচ্ছিল। মুসলিমরা সেই সময় বিত্তশালী হয়ে উঠছিল। তাদের জীবনযাত্রার ধরন বদলে যাচ্ছিল। প্রাচুর্যের ছোঁয়ায় তারা আয়েশী এবং বিলাসী হয়ে উঠছিল। কিন্তু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঠিক সেভাবেই বসবাস করতেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তিনি জীবনযাত্রা অতিবাহিত করতেন। তিনি সেই লাইফস্টাইলকে বদলাতে চাননি, তিনি নিজেও বদলাননি, এবং তিনি চাইতেন না অন্যান্য মুসলিমরাও বদলে যাক। এ কারণে তিনি উঠে দাঁড়ালেন এবং খুতবা দিলেন। তিনি বললেন,
ইয়া আহলা দিমাশক, ইয়া আহলা দিমাশক, আলা তাস্তাহিয়ুন,
ওহে দামাস্কাসের লোক সকল, ওহে দামাস্কাসের লোক সকল, তোমাদের কি লজ্জাবোধ বিলুপ্ত হয়ে গেছে?
تجمعون ما لا تاكلون وتبنون ما لا تسكنون وتأملون ما لا تطيلون,
তোমরা এত এত মাল সম্পদ জমাচ্ছ যা কখনো খেয়ে যেতে পারবে না, এত দালান কোঠা তৈরি করছো যেখানে তোমরা বসবাস করতে পারবে না, তোমরা তো তোমাদের জীবনের চেয়েও বেশি আয়ু কামনা করছো।
وان من كان قبلكم كانوا يجمعون فيوعون ويبنون فيوثقون ويأملون فيطيلون,
তোমাদের পূর্ববর্তী লোকেরাও সম্পদ জমা করত, আর সেই সম্পদ উড়াতও তোমাদের চেয়ে বেশি, তোমাদের চেয়ে উত্তম দালান তারা তৈরি করত এবং তাদের হায়াতও ছিল তোমাদের চেয়ে বেশি।
فَأَصْبَحَ جَمْعُهُمْ بُورًا وَمَسَاكِنُهُمْ قُبُورًا وَآمَالُهُمْ غُرُورًا,
কিন্তু তারা যা জমিয়েছিল তা না এসেছে তাদের কোনো উপকারে, তাদের বাসস্থানগুলো পরিণত হয়েছিল কবরে, আর তারা আবিষ্ট ছিল মিথ্যা মোহের ঘরে।
الا ان عادا ملكت ما بين عدن وعمان خيلا وركبانا فمن يشتري مني ميراث عاد بدرهمين,
শরণ করো, আদ জাতির ছিল এমন এক সেনাবাহিনী যার বিস্তৃতি ছিল আদান থেকে ওমান পর্যন্ত। কে আছো আজ আদ জাতির ধ্বংসাবশেষ কিনবে যদি চাই মাত্র দুই দিরহাম? আদ জাতি ধ্বংস হয়ে গিয়েছিল, তারা কিছু রেখে যায়নি। এই বিশাল জাতির অবশিষ্টাংশ স্মৃতিচিহ্ন ধ্বংসাবশেষ যদি আপনি বিক্রি করতে চান তাহলে এটা আপনার জন্য দুই দিরহাম দামও নিয়ে আসবে না, অর্থাৎ কিছুই অবশিষ্ট নেই। তাদের এই তথাকথিত সভ্যতা সিভিলাইজেশন আল্লাহর চোখে সম্পদশালী আর সম্পদহীনের মধ্যে কোনো তফাত নেই, কেননা সমস্ত সম্পত্তি আল্লাহরই দান করা। এ কারণে আমাদের মনে রাখা উচিত, আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি না কেন, উঁচু উঁচু দালান টেকনোলজি, সেটা আমাদের কোনোই উপকারে আসবে না যদি না এর ভিত্তিকে আমরা ইমানের উপর স্থাপন করি। আমরা যদি আদ জাতির মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শন এবং তার রাসূলদেরকে অস্বীকার করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও আদ জাতির মতো যন্ত্রণাদায়ক আজাবের মধ্যে নিপতিত করবেন। এ কারণে আমাদের উচিত আমাদের সাথে থাকা হককে আঁকড়ে ধরা। এ কারণে আমাদের উচিত আমাদের সাথে থাকা হক সত্য আল কুরআনকে আঁকড়ে ধরা এবং কুফফারদের রাস্তাকে পরিত্যাগ করা। আমাদের উচিত নিজস্ব পরিচয়কে ধরে রেখে নিজেদের স্বকীয়তা বৈশিষ্ট্যকে বজায় রেখে জীবন অতিবাহিত করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দিয়েছেন সেটা নিয়েই সন্তুষ্ট থাকা। এবং সেক্ষেত্রে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফফারদেরকে আজাবে ধ্বংস করে দেন, হুদ আলাইহিস সালামের সময়ে ইমানদারদেরকে তিনি যেভাবে রক্ষা করেছিলেন, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেভাবে রক্ষা করবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।